exclusively on FusionBD.com.
Guasha.
Guasha.
ABC Radio 89.2 FM. কুয়াশায় সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শারমিন। আর আজকে কুয়াশার আয়োজন একটু ব্যতিক্রম বলতে যেটা বোঝাচ্ছে যে আজকে কুয়াশা এক্স ফাইলস নেই। কি কারণে নেই সেটাও বলছি, যে কারণে কুয়াশা এক্স ফাইলস নেই তার কারণটা হচ্ছে দীর্ঘদিন ধরে প্রচুর SMS আমি পাচ্ছি এবং ফেসবুকেও অনেকেই লিখে পাঠাচ্ছেন যে কুয়াশার প্রচার হওয়া দ্য এক্সরসিস্ট পর্বটি আবারও শুনতে চান। তাই সবার অনুরোধ রাখতে, আর আগে যারা শুনেননি তাদেরকে বলছি, তাদের জন্য দ্য এক্সরসিস্ট আজ পুরো প্রচার করা হচ্ছে। দ্য এক্সরসিস্ট বেসিক্যালি একটা মুভি, ভীষণ সাড়া জাগানো, সম্ভবত 70-এর দশকের শেষ ভাগে ছবিটি মুক্তি পায় এবং একালের সর্বশ্রেষ্ঠ ভয়ের মুভি বলা হয় এক্সরসিস্টকে। এক্সরসিস্ট লিখেছেন উইলিয়াম পিটার ফ্ল্যাটলি। আর আপনারা যেটা শুনবেন আজকে এক্সরসিস্ট এর রেডিও ভার্সন, যেটা আজ অবধি পৃথিবীর কোথাও কেউ করেনি, একমাত্র ABC কুয়াশাতে সম্ভব হয়েছিল। আমি খুব আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এমন একজন মানুষকে, যিনি কুয়াশায় প্রচুর অভিনয় করেছেন, যার কথার জাদুতে আপনারা অনেকদিন ভুলেছিলেন, প্রয়াত প্রত্যয়। প্রত্যয়কে অনেক ধন্যবাদ জানাচ্ছি এক্সরসিস্টে অভিনয় করবার জন্য। ধন্যবাদ জানাতে চাই আমার এক সময়কার কুয়াশার নাট্যাংশ পরিচালনায় যিনি ছিলেন, ফেরুস্তা আবেদ শাড়িকে, আর সাউন্ডের খালিদ বিলফাইজুর, এদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল। এই এক্সরসিস্ট এর পর্বটি প্রচার করবার জন্য তাদের যে এফোর্ট ছিল তার জন্য এখনো পর্যন্ত আমি তাদেরকে মনে করি সবসময়। তো যাই হোক, আপনাদের জন্য আরো একটি খবর আছে, সেটা হচ্ছে যে আজ থেকে শুরু হচ্ছে আপনাদের সবার পছন্দের কুয়াশাতে আপনার লেখা গল্প পাঠানোর সুযোগ। আপনাদের পাঠানো গল্প থেকেই নির্বাচিত হবে সেরা তিনটি গল্প, যেটা প্রচারিত হবে কুয়াশাতে, আর সেই সাথে থাকবে আকর্ষণীয় পুরস্কার। এবং আরো আছে সেটা হচ্ছে যারা জয়ী হবেন অথবা জয়ী না হলেও মোটামুটি ভালো স্ক্রিপ্ট যাদের হবে তাদের মধ্যে থেকে কিন্তু আপনারা কুয়াশার নাটকে যদি অভিনয় করতে পারেন একটু আধটু, বা যেটা আমরা শিখিয়ে নেব, অংশগ্রহণ করতে পারবেন। আর যেটা কুয়াশায় গল্প পাঠাতে হলে যেটা করতে হবে আর সেটা হচ্ছে আপনাদেরকে ইমেল অ্যাড্রেস দিচ্ছি, সেখানে পাঠাতে হবে। অর্থাৎ আপনার সম্পর্কে বিস্তারিত জানাতে আর গল্প পাঠানোর ঠিকানা হচ্ছে kuasha89.2@gmail.com। আবার বলছি kuasha89.2@gmail.com, এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবে। আসুন তাহলে শুরু করি আজকের কুয়াশার গল্প, দ্য এক্সরসিস্ট।
Meow, not quite yet. Meow, not quite yet. Meow, not quite yet. No, 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 no.
রেগানের অস্বাভাবিকতা দিন দিন বেড়েই চলেছে, ও চেহারাও বদলে কেমন যেন হয়ে গেছে। এই চেহারার আড়ালে যে একটা নিষ্পাপ ফুটফুটে মেয়ে লুকিয়ে আছে তা কারোর বোঝার সাধ্য নেই। সারা শরীরে তার নির্যাতনের চিহ্ন, শরীরে এত ব্যথা বয়ে বেড়ানোর পরও রেগান তার কষ্টটা প্রকাশ করতে পারছে না। মনে হচ্ছে কেউ যেন মুখ আটকে রেখেছে, তার নাওয়া খাওয়া স্কুল পড়াশোনা সব বন্ধ। ক্রিসের মনে মাঝে মাঝে এখন একটা সন্দেহই উকি দেয়, মেয়েটাকে বাঁচাতে পারবে তো? মনে হতে বুকটা কেঁপে উঠে ওর। রেগান ছাড়া তো ক্রিসের জীবনে আর কিছুই নেই, কি করে থাকবে সে রেগানকে ছাড়া? ডাক্তার সাইকিয়াট্রিস্ট কেউ কোনো উপায় বের করতে পারছে না। মিসেস মেরি জো পেরিনের কথা মতো কি তবে সেই ফাদার ডেমিয়েনের কাছে যাবে একবার, যার মা মারা গেছেন কিছুদিন আগে? আর তিনি একজন ফাদার হওয়ার সাথে সাথে একজন সাইকোলজিস্ট, যে এখন আচ্ছন্ন হয়ে আছে গভীর বিষাদ আর অনুতাপে, কারণ তার মায়ের জায়গা হয়েছে একটা ঘিঞ্জে কবরস্থানে। সারাটা জীবন এই মানুষটা একটু সঙ্গ পাওয়ার জন্য কত আকুতি মিনতি করে গেল, কিন্তু কখনোই সে একজন সঙ্গী পেল না। ফাদার ডেমিয়ান অনুতপ্ত, আবার এই কবরস্থানে তাকে দাফন করতে পেরে একদিক থেকে সান্ত্বনা খুঁজে পাচ্ছেন ডেমিয়ান। সারাটা জীবন একা একা থাকা মানুষটা মৃত্যুর পর অনেক সঙ্গীর সাথে পেলেন এই ঝিনঝি কবরস্থানে। যেদিন রাতে ক্রিস রেগানের বিষয়ে সব দিক দিয়ে হাল ছেড়ে দিয়ে ফাদার ডেমিয়ানের আশায় বসে আছে, সেই রাতে ফাদার ডেমিয়ানের ঠিক ঘুম এলো না। এক ধরনের অবশ আচ্ছন্নতার মধ্যে বিচিত্র এক স্বপ্ন দেখলেন তিনি, যেন তিনি ম্যানহাটনের এক বহুতল ভবনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন। নিজের রাস্তায় অসংখ্য লোকজন যাওয়া আসা করছে। হঠাৎ দেখতে পেলেন এক বৃদ্ধা রাস্তার মাঝখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, কি করবে ঠিক বুঝতে পারছে না, ঠিক দিশেহারা ভঙ্গি। হঠাৎ বৃদ্ধা ডেমিয়ান ডেমিয়ান করে ডাকতে থাকলো, যেন সে কোনো কারণে প্রচন্ড ভয় পেয়েছে। বৃদ্ধা এবার ছুটতে শুরু করলেন, আর আজও ঘুমের মধ্যে ফাদার ডেমিয়ান মা মা বলে ডাকতে লাগলেন। নিজেরই দেখি নিজের ঘুম ভেঙে বুঝতে পারলেন এতক্ষণ তিনি তার মাকেই স্বপ্ন দেখছিলেন। মনে হতে টের পেলেন চোখের পানিতে তার বালিশ ভিজে গেছে। এদিকে ক্রিসের বাড়িতে অনেক রাতে কলিং বেল বেজে উঠল, রাত তখন প্রায় 10টা। এত রাতে আবার কে এলো? কার্লকে দরজা খুলতে না দিয়ে নিজেই দরজা খুলল ক্রিস।
হ্যালো মিস ম্যাকনিল, আমি খুবই দুঃখিত অসময় বিরক্ত করবার জন্য। আমি লেফটেন্যান্ট উইলিয়াম কিন্ডারম্যান, ডিটেকটিভ হোমিসাইড ডিপার্টমেন্টের। আমার অনেক বড় সৌভাগ্য যে মুখোমুখি আপনার সঙ্গে দেখা হলো। আপনাকে পর্দায় অসংখ্য বার দেখেছি।
হ্যালো, তা আমি আপনার জন্য কি করতে পারি বলুন?
কিছুই না, একেবারেই কিছু না। রুটিন মাফিক দু একটা প্রশ্ন করবো শুধু।
প্রশ্নগুলো কি বাগডেনেন্স সংক্রান্ত?
হ্যাঁ, তাই। একটা লজ্জার ব্যাপার, তাই না?
বাকি খুন হয়েছে আর এই জন্যই কি আপনি এখানে এসেছেন?
না না, সেসব কিছু না। একজন বিখ্যাত মানুষের মৃত্যু তো, কাজেই পরিচিত দু একজনকে দু একটা প্রশ্ন করা আর কি।
পার্কের কি টাকা পয়সা কিছু চুরি গেছে?
একটা পয়সাও না। অবশ্য আজকাল এমন একটা ব্যাপার দাঁড়িয়েছে, খুন করতে কোনো মোটিভ লাগে না। আসল জিনিস হচ্ছে ড্রাগস, এলএসডি। আজকালকার ছেলেমেয়েদের যা অবস্থা, তা আপনার কি ছেলেমেয়ে আছে?
হ্যাঁ, একটা মেয়ে।
বয়স কত?
কয়েকদিন আগে 12 হলো।
ও, তাহলে তো আপনার চিন্তার কিছু নেই। বয়স হলেই মুশকিল, দুনিয়ার আগের মতো নেই মিসেস ম্যাকনিল। মহাপ্রলয়ের হাহার বেশি বাকি নেই। জানেন মিসেস ম্যাকনিল, আমি আপনার দ্য এঞ্জেল ছবিটা কতবার দেখেছি? কম করে হলেও 6 বার। আর যতবার দেখেছি হামাও করে কেটেছি। বড্ড ইমোশনাল ছবি। আচ্ছা, সে যাকে বার্ট জেনিংস যেদিন মারা যান, তিনি কি সে রাতে এই বাড়িতে এসেছিলেন?
হ্যাঁ, কেন?
কখন এসেছিলেন?
7টার দিকে।
হ্যাঁ, এখন সব পরিষ্কার। মদ খেয়ে মাতাল অবস্থায় পা ফসকে পানির মতো পরিষ্কার। আচ্ছা, রেকর্ড ঠিক রাখার জন্য আর একটা প্রশ্ন, কটার সময় তিনি বিদায় নিয়েছিলেন?
আমি ঠিক জানি না, আমি সে সময় বাসায় ছিলাম না, আমার সাথে ওর দেখা হয়নি।
তাহলে আপনি কিভাবে বুঝলেন যে তিনি 7টার সময় বাড়িতে এসেছিলেন?
শ্যারনের কথা থেকে অনুমান করেছি। শ্যারন স্পেন্সার, আমার সেক্রেটারি, মার্ক যখন এসেছিল তখনও বাড়িতেই ছিল। শ্যারনকে বসিয়ে রেখে ওষুধ কিনতে বাইরে গিয়েছিল।
তাহলে মিস্টার ডেনিংস যখন বাড়িতে ছিলেন তখন বাড়িতে আর কে গেছিলেন?
আর কেউ বাড়িতে ছিল না, আমার মেয়ে রেগান শুধু বাড়িতে ছিল।
আপনার বাড়িতে কাজের লোকজন নেই?
আছে, উইলি আর কার্ট, ওরা স্বামী স্ত্রী, ওরা তখন বাড়িতে ছিল না। সেদিন আমি ওদের ছুটি দিয়েছিলাম।
সেদিনই ছুটি দিয়েছিলেন না প্রাইডান?
প্রাইডে।
তাহলে দেখা যাচ্ছে যে আপনার মেয়েই বলতে পারবে যে বার কখন এখান থেকে বিদায় নেন, তাই না?
না, ও বলতে পারবে না, ও অসুস্থ, ওকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।
ও সরি টু নো দ্যাট। তা ওর কি অসুখ জানতে পারি?
না, আমরা নিজেরাই এখনো জানি না।
মিসেস ম্যাকনিল, আমি কার্লকে কয়েকটা প্রশ্ন করতে চাই।
কার্লকে? আচ্ছা, আমি ওকে ডেকে দিচ্ছি।
কি প্রশ্ন করতে চান করুন।
মিস্টার কার্ল, আপনি কয়টায় বাড়ি ফিরেছিলেন?
আমি সিনেমা দেখে বাড়ি ফিরেছি রাত 9:35।
ও, তা কি মুভি দেখলেন?
লিওর প্রেস থিয়েটারে। ছবিটা শুরু হয়েছে ঠিক 6টায়, শেষ হয়েছে ঠিক 8টায়। শেষ হওয়া মাত্র আমি বাসে উঠলাম।
না না, এত সব বলতে হবে না, কোনো প্রয়োজন নেই।
প্রয়োজন না থাকলেও আমি বলতে চাই, আমি এম স্ট্রিটে বাস থেকে নেমে হেঁটে বাড়ি ফিরেছি।
কে জানতে চাচ্ছে সব? ছবিটা কেমন ছিল সেটা বলুন না।
ছবিটা ভালো।
ও ভালো। তা আপনার স্ত্রী, তিনিও কি আপনার সঙ্গেই ছিলেন?
না, সে অন্য ছবি দেখেছে।
তিনি কি ছবি দেখেছেন?
বিটলসদের একটা ছবি।
ঠিক আছে ঠিক আছে, আপনি এখন যান, আমি উঠি। এত রাতে আপনাদেরকে অনেক বিরক্ত করে ফেলেছি মিসেস ম্যাকনিল, খুবই দুঃখিত। তা আপনার মেয়ের জন্য কোনো ভালো ডাক্তারের ব্যবস্থা করেছেন কি মিসেস ম্যাকনিল?
হ্যাঁ, আপনি এখন আসতে পারেন মিস্টার কিন্ডারম্যান, রাত আসলেই অনেক হয়েছে।
জি অবশ্যই মিসেস ম্যাকনিল, আমি আজ উঠি। গুড নাইট।
ফ্রিজদের বাড়ি থেকে বেরিয়ে কিন্ডারম্যান চিন্তিত মুখে গাড়ির দিকে এগোল। কার্লের আচরণ আর কথাবার্তা সন্দেহজনক লাগছে তার কাছে। গাড়ির ড্রাইভারকে কিন্ডারম্যান বলল মর্গে নিয়ে দিতে। মর্গের 32 নম্বর লকারে বাস ডেভিনসের লাশ রাখা আছে, সেটা আরেকবার দেখা প্রয়োজন। কিন্ডারম্যান অনেকক্ষণ ধরে বাস ডেভিনসের লাশটার দিকে তাকিয়ে থাকল। আগেও সে দু একবার দেখেছে, দুবারই তার ভ্রু কুচকে গেছে। বার্জেনিক্সের মাথাটা এমন ভাবে ঘোরানো যেন কেউ মুছে সেটাকে ঘুরিয়ে তাকে মেরেছে। কুচ্ছির ব্যাপার, চিন্তাম্যান মনে মনে বলেই ফেলল, পুলিশের চাকরির মতো খারাপ চাকরি আর নেই। পরদিন বিকেল, ক্রিস একজনের জন্য অপেক্ষা করছিল অফিস ছুটির সময়। সবাই ঘরে ফিরছে, রাস্তাঘাটে প্রচুর ভিড়। ক্রিস এমন ভাবভঙ্গি করছে যাতে কেউ বুঝতে না পারে যে সে কারোর জন্য অপেক্ষা করছে। নতুন একটা পরচুলা আনিয়েছে সেদিন, সেটা পরেই আজ এসেছে। তা না হলে এত ভিড়ের মধ্যে এতক্ষণে কেউ না কেউ দেখে ওকে চিনেই ফেলত। একজনকে এগিয়ে আসতে দেখা গেল তার দিকে। এই কি সেই? লোকটার পরনে আধমহলা খাঁকি প্যান্ট, গায়ে নীল রঙের সোয়েটার। সে ক্রিসের দিকে বারবার তাকাচ্ছে। যে জায়গায়টা ক্রিস দাঁড়িয়ে আছে তা একটা নদীর পার এবং অপেক্ষাকৃত নির্জন, কিন্তু লোকটা এত দ্রুত পায়ে এগিয়ে আসছে যে ক্রিসের সন্দেহ হলো তার মতলব ভালো নাও হতে পারে।
হ্যালো, আপনি কি মিসেস ম্যাকনিল? আমি ফাদার ডেমিয়ান ক্যারাস। মিসেস মেরি জো আপনার কথা আমাকে বলেছিলেন। আমাকে এভাবে ছুটে আসতে দেখে ভয় পেয়েছিলেন নাকি?
ও না ফাদার, আসলে আমার কোনো ধারণাই ছিল না যে কোনো ফাদারকে আমি এই বেশি দেখতে পাবো। আমি আসলে বুঝতেই পারিনি যে আপনি ফাদার ডেমিয়ান।
আমি আসলে ইচ্ছে করে পাদ্রির পোশাকটা পরে আসেনি। যাই হোক, মিসেস ম্যাকনিল, হঠাৎ কি এমন দরকার পড়লো বলেন তো যে আমাকে এভাবে ডেকে পাঠালেন, যা আবার খুবই গোপনীয়।
শুনলাম আপনি একজন নামকরা সাইকোলজিস্ট।
জি হ্যাঁ, ঠিকই শুনেছেন, তবে নাম করা কিনা জানি না।
ফাদার, আমি শুনেছি ফাদারদের কাছে কেউ কোনো গোপন কথা বললে তারা সেটা গোপন রাখেন,
আমি যদি আপনাকে খুব গোপন কিছু বলি তবে আপনি কি সেটা গোপন রাখবেন?
অবশ্যই রাখবো, কি বলতে চান বলুন।
কারো উপর যদি শয়তান ভর করে তাহলে সেটা কি করে দূর করতে হয় আপনি জানেন?
আমি আপনার কথা ঠিক বুঝলাম না।
ধরুন কারো উপর শয়তান ভর করেছে।
মিসেস ম্যাকনিল, এসব আজকাল হয় না।
হয় না? কখন থেকে হয় না?
যখন থেকে আমরা জানতে পারলাম মানসিক অসুখ বলে একটা জিনিস আছে। আসলে অনেক ফাদারই শয়তানের অস্তিত্বে বিশ্বাসই করে না। শয়তানে পাওয়া বা পিশাচে পাওয়া এসব তো অনেক দূরের কথা।
আপনি কি সত্যি সত্যি একজন পাদ্রি? বাইবেলও তো মানুষের উপর শয়তানের দৌড় করার অনেক কাহিনী আছে। যীশু খ্রিস্ট নিজে সেসব শয়তান দাঁড়িয়েছেন।
মিসেস ম্যাকনিল, ওদের আসলে সিজোফ্রেনিয়া ছিল। ওগুলো শয়তান বা পিশাচের কোনো ব্যাপার না।
ফাদার, আমার একমাত্র মেয়ের উপর পিশাচ ভর করেছে। আপনি কি কোনোভাবে এটা তাড়ানোর ব্যবস্থা করতে পারেন?
আপনি কি এক্সোরসিজমের কথা বলছেন? আপনি জানেন এটা ভালোর চেয়ে মন্দ হওয়ার সম্ভাবনাই বেশি।
কেন মন্দ হবে? কেন?
আসলে এক্সোরসিজমের পুরো ব্যাপারটাই খুব সাজেস্টিভ, মনের উপর খুব বড় প্রভাব ফেলতে পারে। তাছাড়া গির্জার অনুমতিও লাগবে, আর সে অনুমতি সহজে পাওয়া যাবে না। প্রথমে ওরা নিশ্চিত হতে চাইবে যে ওর উপরে আসলেই পিশাচ ভর করেছে কিনা, আর সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার।
আপনি কি এক্সোরসিজম করতে পারেন?
হ্যাঁ পারি, সব ফাদারই পারে। তবুও গির্জার অনুমতি লাগবে, তাছাড়া হবে না।
আপনি কি একবার আমার মেয়েটাকে দেখবেন?
নিশ্চয়ই দেখব, একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে দেখব।
ফাদার, আমি অনেক সাইকিয়াট্রিস্ট আর ডাক্তার দেখিয়েছি, এখন আমার একজন ফাদারের সাহায্য প্রয়োজন। প্লিজ ফাদার, প্লিজ।
আচ্ছা চলুন, আপনার মেয়েকে দেখে আসি।
ডেমিয়ান কারাস নিঃশব্দে হাঁটতে থাকে। ক্রিসের বাড়ির সামনে এসে হঠাৎ থমকে দাঁড়ালেন। একটা কিছু যেন অনুভব করলেন তিনি, তার সারা শরীর ঝিমঝিম করে উঠল। কিছু একটা আছে এখানে, অস্বাভাবিক কিছু একটার অস্তিত্ব টের পেলেন তিনি, কিন্তু কি সেটা? এতক্ষণ ক্রিসের অস্থির কথাবার্তা শুনে তার মনে একটা প্রভাব পড়েছে, কিরকম একটা অনুভূতি হচ্ছে তার। নাকি ক্রিসের কথা অনুযায়ী সত্যি কোনো পিশাচ ভর করেছে রেগানের মধ্যে, নাকি সব কিছুই কোনো মানুষের কীর্তি? অথবা হতে পারে ফাদার কারাসের ধারণাই ঠিক, মানুষের মনস্তত্ত্ব পারে না এমন কোনো কাজ নেই। একটা মানুষ তার বিকৃত মানসিক অবস্থানের মাধ্যমে পুরো পৃথিবীটাকেও ধ্বংস করে দিতে পারে। রেগানের মনেও কি এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটা ফাদার কারাসকে ডাকছে? সিঁড়ি দিয়ে রেগানের ঘরের দিকে উঠতে উঠতে যেন অপার্থিব কোনো কণ্ঠ শুনলেন কারাস, ভারী গম্ভীর গলা, ঘৃণা আর ক্রোধ মিশন। ভ্রু আরো বেশি কুচকে গেল তার, কিন্তু তারপরেই হাসির শব্দ, হা হা শব্দ, একজন বৃদ্ধের ক্রূর হাসি। কি একটা যেন আছে, দরজার হাতল ধরতেই ভেতরের সমস্ত শব্দ থেমে গেল, শুনশান নীরবতা। ঘরের ভেতর ঢুকে অনেকক্ষণ ফাদার কারাস কোনো কথা বলতে পারলেন না। কঙ্কালসার সেই বস্তুটি বিছানায় দড়ি দিয়ে বাঁধা, এটাই কি 12 বছরের রেগান? তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে, দৃষ্টিতে বুদ্ধির দীপ্তি খুব স্পষ্টভাবেই বোঝা যায়, কিন্তু কি ভয়ঙ্কর চাহনি। ফাদার ডেমিয়ান কারাস চেয়ার কেনে রেগানের সামনে বসলেন। আগের মতো রেগান তীক্ষ্ণ চোখ দিয়ে তাকে দেখছে। রেগানের মুখে হালকা বিদ্রুপের হাসি দেখা গেল, যেন বহু কষ্টে সে নিজেকে অট্টহাসি থেকে বিরত রেখেছে। ফাদার বন্ধুর মতো হাত বাড়িয়ে নরম সুরে বললেন,
কেমন আছো রেগান? আমি তোমার মায়ের একজন বন্ধু। ও, মা বললেন তুমি অসুস্থ, তাই তোমাকে সাহায্যের জন্য আমি এসেছি। হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করবার জন্য এসেছি।
ভালো, আমার এখন কিছু সাহায্যের দরকার। এই মরু দড়ির বাঁধন গুলো খুলে দাও তো দেখি,
ওগুলো তোমাকে খুব কষ্ট দিচ্ছে বুঝি?
কষ্ট কষ্ট না, মহা বিরক্তিকর ব্যাপার।
কিন্তু বাঁধন খুললে তুমি নিজেকে ব্যথা দিতে পারো রিগান।
আমি রেগান নই, আমি রেগান নই।
ও তুমি রেগান নও? আমি বুঝতে পারিনি, আমাদের তো পরিচয় হয়নি। আমার নাম ড্যামিয়ান ক্যারাস, তোমার নাম?
আমি
ভালো, খুবই ভালো। একদিন শয়তানের সাথে কথা বলতে পেরে খুবই ভালো লাগলো। তাহলে কিছু কথাবার্তা হয়ে যাক।
কথা বলতে চাও কিন্তু এরকম হাত পা বাঁধা অবস্থায় আমি কথা বলতে পারি না। কথা বলার সময় আমার হাত পা নাড়াতে পছন্দ করি, পুরনো এখন দয়া করে বাসনগুলো করবে।
তুমি তো শয়তান, তো শয়তান হলে নিজেই তো বাঁধন খুলতে পারো, তাই না? শয়তানের তো অনেক ক্ষমতা, তুমি ইচ্ছে করলে দড়িগুলো শূন্যও মিলে দিতে পারো।
তবে আমি ক্ষমতার নমুনা দেখাতে পছন্দ করি না, ব্যাপারটা তাহলে খুব স্থূল হয়ে পড়ে। আমি সব কিছুতে পছন্দ করি, কারণ আমি একজন শিল্পী।
বুঝছি, কিন্তু শয়তানের তো কাজই হচ্ছে মানুষকে ভালো কাজ থেকে বিরত রাখা। কাজেই তোমার চেষ্টা করা উচিত আমি যাতে কোনোভাবেই কোনো ভালো কাজ করতে না পারি, তাই না? তোমার বাঁধন খুলে দেওয়াটাও তো একটা ভালো কাজ।
ড্যামিয়ান ক্যারাস, তুমি দেখছি একটা শিয়ালের মতোই ধূর্ত। তুমি যদি আমার বাঁধন খুলে দাও তাহলে আমি তোমাকে তোমার ভবিষ্যতের সব কিছু বলে দেব।
তাই নাকি? ভবিষ্যৎ বলে দেবে? প্রমাণ কি?
আমি শয়তান, আমি শয়তান, আমি সব পারি, সব পারি, সব পারি।
ঠিক আছে, তাহলে প্রমাণ দাও দেখি।
প্রমাণ দিয়েও লাভ হবে না, তোমার মধ্যে বিশ্বাস খুব কম। তুমি তো ঈশ্বরকেও বিশ্বাস কর না।
ঠিক আছে, একটা সহজ প্রমাণই না হয় দাও তুমি। আমি তো ভাবছিলাম তোমার জ্ঞানের পরিধি পরীক্ষা করব। আমি এমন কিছু একটা জিজ্ঞেস করব যার উত্তর শুধু শয়তানই দিতে পারে। বলো তো, রেগান এখন কোথায়? তাই আমি তাকে দেখতে চাই।
তুমি ওর সাথে কিছু করতে চাও নাকি? তাহলে প্যাক করে চলে এসো না, তোর খুলে দাও, তারপর দেখো মজা কেমন করতে হয়। রেগানের সাথে কথা বলে কি হবে? ও তেমন একটা কথা বলতে পারে না।
তার মানে তুমি জানো না, তুমি জানো না রেগান এখন কোথায়, অর্থাৎ তুমি শয়তান নও।
জনকার, তোমাকে আমি কোনো প্রমাণ, তোমাকে আমি কোনো প্রমাণই দেব না। বিশ্বাস আর অবিশ্বাস এই দুয়ের মাঝে আটকে রাখো। ওই কুত্তিটার মধ্যে আমরা এখন অনেকে আছি, তোমার মাও আছে এখানে।
তাই আমার মা যদি এখানে থেকে থাকেন, তবে তিনি তো আমার ডাকনাম জানেন। বলো তো আমার ডাকনাম কি?
সেটা শুনতে হলে তো তোমাকে আমার কাছে আসতে হবে।
না, এখান থেকে বলো।
না, আমি বেশ বেশ করে বলব।
আচ্ছা ঠিক আছে, এই যে আসলাম, এখন বলো।
এখানে আমরা দুজন মুখ দেখতে পাচ্ছি, একজন হচ্ছে ফাদার ডেমিয়ান কারাস, আর একজন হচ্ছেন প্রাইভেট ডিটেকটিভ উইলিয়াম কিন্ডারম্যান, যারা ঘটনা সূত্রে সেই বাড়িতে চলে এসেছে। অর্থাৎ ক্রিসের কাছে প্রথমে ফোন যোগাযোগ করে হচ্ছে উইলিয়াম কিন্ডারম্যান, কারণ ক্রিসের যে ডিরেক্টর ছিল বার্ক, সে খুবই অজানা একটি কারণে কোনো দুর্ঘটনায় মারা গেছে, এবং যখন মারা যায় তার আগ মুহূর্তে সে ক্রিসের বাড়িতে ছিল, এবং ক্রিসের বাড়ির সামনে নিচে নিচু যার মতন জায়গার সিঁড়িতে তার লাশ পাওয়া যায়। সেটার ইনভেস্টিগেশন করবার জন্যই উইলিয়াম কিন্ডারম্যান ক্রিসের সঙ্গে যোগাযোগ করে এবং তার বাড়িতে আসে। এবং রেগানের অবস্থা ক্রমেই খারাপ হতে হতে এমন অবস্থায় পৌঁছে গেছে যে, এবং যে কারণে ক্রিসের ধারণাই হয়ে গেছে যে রেগানের উপরে কোনো শয়তান ভর করেছে, যার জন্য ফাদার ডেমিয়ান কারাসের আগমন ক্রিসের বাড়িতে। এবং আমরা দেখলাম যে রেগান বসে থাকে কাছে আসতে, এবং একসময় রেগান তার গায়ে বমি করে দিয়েছে। তারপরে কি আছে সেটা শুনবো আমরা এর পরের পর্বে, অর্থাৎ এখন শুনবো। রেগান মুখ ভর্তি করে বমি করলো কারাসের উপর, তারপর খিলখিল করে হাসতে লাগলো। কারাস ঘর থেকে বেরিয়ে খুব সহজভাবে হাত মুখ ধুতে বাথরুমে চলে গেল, এমন একটা ভাব যেন কিছুই হয়নি। ফ্রিসের এই দৃশ্য দেখে মরে যেতে ইচ্ছে হচ্ছিল, মুখ কালো করে বসে থাকল। ফ্রেশ হয়ে ঘরে এসে ক্রিসকে এভাবে দেখে মনে হলো রেগানের থেকেও ক্রিসের মনের অবস্থা এখনো অনেক বেশি খারাপ, তাকে মানসিক শক্তি দেওয়াটা অনেক বেশি জরুরি। ফাদারের মনে হচ্ছে পুরোটাই রেগানের মানসিক সমস্যা, মনের উপরে চেপে থাকা গ্লানি থেকে রেগানের মধ্যে দ্বৈত সত্তা সৃষ্টি হয়েছে, আর সেই সঙ্গে আছে মানসিক সমস্যাজনিত হিস্টোরিয়া। প্রতিটা মানুষের মাথায় প্রায় 17 বিলিয়ন কোষ আছে, তারা প্রতিটি সেকেন্ডে 100 মিলিয়ন অনুভূতির আদান প্রদান করে। মাথার প্রতিটি কোষে একটা করে স্বাধীন সত্তা আছে, এই দ্বিতীয় সত্তাটি প্রায় সব ক্ষেত্রে খুব বুদ্ধিমান হয়, যার জন্যই এগুলো হওয়াটা অসম্ভব কিছু না। কিন্তু ক্রিস এসব যুক্তি মানতে নারাজ, সে এক দৃষ্টিতে চেয়ে আছে ফাদারের দিকে। সে জানে, সে তার মেয়েকে চেনে, তার মধ্যে যত পরিবর্তনই আসুক না কেন তাকে সে চিনবে। অবিকল রেগানের মতো লক্ষ কোটি মেয়েকে সামনে দাঁড় করিয়ে দিলেও সে তার মধ্য থেকে তার সন্তানকে খুঁজে বের করতে পারবে। কিন্তু উপরের ঘরে হাত পা বাঁধা অবস্থায় যে পড়ে আছে সে রেগান নয়, এ কিছুতেই রেগান হতে পারে না। শেষমেশ ক্রিসকে কোনোভাবেই বোঝাতে না পেরে রেগানের মেডিকেল রিপোর্টগুলো আর রেগানের আগের কষ্টে রেকর্ড করা কিছু টেপ নিয়ে ওই বাড়ি থেকে বের হলেন ফাদার ডেমিয়ান। ঘরে ফিরে একবার কারাস রেগানের জানালার দিকে তাকালেন, তিনি অকারণে কেমন অস্থিরতা অনুভব করলেন। তার মনে হলো পর্দা ছেঁড়ার বন্ধ জানালাটার ওই পাশ থেকে
কেউ একজন তাকে দেখতে পাচ্ছে। অনেকক্ষণ অভিভূতর মতো দাঁড়িয়ে থাকলেন তিনি। বাড়িতে ফিরে অনেকগুলো বই নিয়ে বসলেন তিনি। আস্থার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোকে মিলিয়ে মিলিয়ে দেখার চেষ্টা করলেন বিজ্ঞানের সাথে। দেখলেন ভূতে পাওয়া লক্ষণগুলো রেগানের লক্ষণগুলোর সাথে ঠিক মিলে যায়। কিন্তু রেগানের চেহারার বিকৃতি সে তো অসুখের জন্যও হতে পারে, তাছাড়া গলার স্বরের পরিবর্তন সে তো যে কেউই করতে পারে। অভিনেতারা নানা রকম নানাভাবে কথা বলে না। ওর মা একজন অভিনেত্রী, মায়ের প্রতিভার ছায়ে হয়তো অনেক গাঢ় ভাবে পড়েছে রেগানের মধ্যে। আবার রেগানের কথাবার্তায় খুঁড়োধার ছাপ, সেটারও যুক্তি খুঁজে বের করলেন তিনি। দ্বৈত সত্তার আবির্ভাব ঘটলে দ্বিতীয় সত্তাটি সচরাচর বুদ্ধিমান হয়। ক্লাস কাগজ কলম সরিয়ে রেখে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললেন। রেগানের নিজের গলা যে টেপটি তিনি এনেছিলেন সেটা চালু করলেন। রেগানের গত জন্মদিনে টেপটা করা হয়েছিল তার বাবাকে পাঠানোর জন্য। কি অসম্ভব মিষ্টি গলা!
হ্যালো বাবা, আমি কথা বলছি। কিছু মনে আসছে না মা, কি বলবো? মা বাবাকে কি বলবো, কিছু মনে আসছে না। আচ্ছা আচ্ছা, শোনো, তুমি শুনতে পাচ্ছ? আজ আমরা কোথায় গিয়েছিলাম জানো?
রেগানের ঘরে যে বসে আছে সে কিছুতেই রেগান হতে পারে না। তার মাথায় একটা পরিকল্পনা এসেছে। শয়তান অবশ্যই তার অস্বাভাবিক ক্ষমতার পরিচয় দেবে যদি সে আসলেই শয়তান হয়ে থাকে। পরদিন সকালে আবার সে ক্রিসের বাড়িতে গিয়ে হাজির হলো। ক্রিস রেগানের ঘরের সামনে সিঁড়িতে মাথা নিচু করে বসেছিল। এত ভোরে ফাদারকে দেখে সে খুবই অবাক হলো। সেই সাথে ক্রিসের আচরণও খানিকটা অন্যরকম লাগছে। তিনি লক্ষ্য করলেন রেগানের ঘর থেকে কোনো সাড়া শব্দ আসছে না, অস্বাভাবিক নীরবতা। ক্রিস দরজা খুলে ভিতরে ঢুকলেন। তার পকেটে একটা ছোট্ট পানির বোতল, যে বোতলে ফাদাররা হোলি ওয়াটার রাখেন, আর আছে একটা টেপ রেকর্ডার। ঘরে ঢোকার আগেই সেটিকে অন করে দিল ফাদার। ঘরের ভেতরে তীব্র কটু গন্ধ, নিঃশ্বাসের দম বন্ধ হয়ে আসছে। ছুটে বেরিয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু কালাস নিজের মধ্যে কোনো পরিবর্তন আনলেন না। তিনি তাকালেন বিছানার দিকে। সেই ক্রূর হাসির দেখা পেলেন আবার, চাপা ঘৃণা মাখানো হাসি।
ভালো, তুমি কেমন আছো?
ভালো, খুব আনন্দে আছি। তোমাকে দেখে খুব আনন্দ হচ্ছে। তা বেশ, পোশাক টোশাক জড়িয়ে এসেছো দেখছি। ঘরে একটু দুর্গন্ধ আছে, তোমার অসুবিধা হচ্ছে না তো?
না।
তুমি মহামিত্র,
শয়তানরা তো মিথ্যাবাদীদেরই পছন্দ করে।
তবে আমি যে শয়তান সে খবর তুমি পেলে কিভাবে?
কেন, তুমি কি শয়তান নও?
মোটেও না, এত সৌভাগ্য কি আর আমার হতে পারে?
তাহলে তুমি কে?
আমাকে একটা খুঁটে শয়তানও পড়তে পারো। ভালো কথা, বুঝানোর জন্য আজকের দিনটা বেশ চমৎকার, তাই না? তাড়াতাড়ি করো ফাদার, যত তাড়াতাড়ি হয় ততই ভালো।
কিন্তু তাহলে তো তোমাকে আরো দ্রুতই চলে যেতে হবে, তা জানো নিশ্চয়ই।
ভুল বললে এতে তোমাকেও পাবো আমাদের মধ্যে। নমুনা দেখতে চাও?
হ্যাঁ চাই।
তবে দেখো, কেমন দেখে?
ভালো, বেশ ভালো। তোমার পরিচয় পেতে আরো ইচ্ছে করছে আমার। এবার বলো তো, তোমার নাম কি?
নাম কিছু নেই। কেন? আমার ক্ষমতার সামান্য নমুনা দেখে তোমার মন মারেনি?
তাই আবার করতে পারো?
আরে কিছু করবো না, তোমাকে সব সময় খানিকটা সন্দেহের মধ্যে রাখা দরকার।
তুমি কি বলতে পারবে আমি ঠিক এই মুহূর্তে কি চিন্তা করছি?
তোমার চিন্তায় আমার কোনো আগ্রহ নেই।
তার মানে তুমি আমার মনের কথা বলতে পারো না?
তা ভাবতে যদি তোমার ভালো লাগে তবে তাই।
তুমি যেই হও সত্যিই খুব অদ্ভুত।
তা ঠিক প্রিয় কাজ, খুব সত্যি কথা বলেছো।
আচ্ছা বলতো, আমার হাতের এই ছোট্ট বোতলে এটা কি?
এটা কি?
এটা হলি ওয়াটার। এবার বলো, এবার বলো, বলো এবার, তোমার নাম কি? তোমার নাম কি? এটাই কি তোমার নাম? এটা আসলে হলি ওয়াটার ছিল না, এটা ছিল আমার বাড়ির ট্যাপের পানি। তুমি নিজের অজান্তেই প্রমাণ করে দিলে যে তুমি শয়তান নও।
তোর ওই বোতলে যে আগে থেকে রাখা তুই বোটা হলি ওয়াটার ছিল, তার সাথে তোর পরি তুই যদি ইস্যু করতিস তবে সেটাও হলি ওয়াটার হয়ে যেত দ্রুত। সে
কিছুই বলতে পারলেন না, তার এত দিনের অনুমান মিথ্যা প্রমাণিত হবে তিনি সেটা আশা করেননি। ফাদারের এরকম নিশ্চুপ মুখ দেখে ক্রিস কাঁদতে লাগলো। তখন ক্রিসের মাথার উপর একটা হাত রেখে কারার জানালো একটা চার্চের সাথে কথা বলবেন তিনি। গোটা বিষয়টাই রহস্যময়। একবার কারাসের মনে হয় এটা একটি ভয়ঙ্কর মানসিক অসুখ, আবার পরক্ষণেই মনে হয় মেয়েটির মধ্যে শয়তান ধাবা মেলে বসে আছে। ফলে ডেমিয়ান ক্রাস আর একটা শেষ চেষ্টা করবে বিষয়টাকে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে ফেলার জন্য। ভাষা ইনস্টিটিউটের পরিচালক তার পরিচিত, তার কাছে রেগানের সমস্ত টেপগুলো দিয়ে আবিষ্কার করার চেষ্টা করবেন আসল রহস্য আসলে কি। ক্রিসের বাড়ি থেকে বেরিয়ে ক্রাস এক অপ্রত্যাশিত দৃশ্য দেখে। রাস্তার ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে ক্রিসের কাজের লোক কার্ল এক দৃষ্টিতে রেগানের ঘরের বন্ধ জানালাটার দিকে তাকিয়ে আছে। কারাসকে দেখে চমকে উঠে সেখান থেকে এক প্রকার পালিয়ে গেল। কাল প্রথমে গেল বাস স্ট্যান্ডে, সেখান থেকে বাসে উঠে দু তিনবার বাস বদলে শহরের একেবারে দক্ষিণে এসে উপস্থিত হল। হাঁটতে হাঁটতে যেখানে গিয়ে থামল সেটাই শহরের সবচেয়ে দরিদ্র এলাকা। চারিদিকে জীর্ণ কদাকার সব ফ্ল্যাট বাড়ি, রাস্তার দুপাশে আবর্জনার স্তূপ, তারই মধ্যে খুব ভাঙা চোড়া একটা ফ্ল্যাটে গিয়ে ঢুকলো কাল। 10 মিনিটের মধ্যে আবার বেরিয়ে আসলো। এখানে প্রায় আসে কার, খুব গোপনে। শুধু আজকের দিনের ব্যতিক্রম হলো
কার্লের পিছু পিছু একজন চলে এসেছে এখানে। কয়েকদিন ধরে কার্লের গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল কার্লের অজান্তে, কিন্তু আজকালকে অনেকটা হাতে নাতে ধরা গেছে। কে জানে কার্লের মধ্যে হাতে লুকিয়ে আছে এই গল্পের রহস্য সমাধান। কার্লের সামনে এখন সে গুপ্তচর, কার্ল হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কে সে জানতে চান? তার জন্য যে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এদিকে ডেমিয়ান ক্যারাস বাকিটা দিন কাটালেন জর্জটাউনের লাইব্রেরিতে। বিকেল নাগাদ ভাষা ইনস্টিটিউট থেকে রেগানের টেপের রিপোর্ট চলে আসবে, তারই অপেক্ষায় আছেন তিনি। সারাদিন ধরে সাইকোকাইনেটিক বিষয় সম্পর্কে যত বই পাওয়া গেল সব পড়লেন তিনি, কিন্তু রেগানের কেসের সাথে কিছুই মেলাতে পারলেন না। বিকেল চারটায় রেগানের টেপের রিপোর্ট চলে এলো তার হাতে। এই ফলাফল তিনি আশাও করেননি। কি এমন আছে এই রিপোর্টে যে ফাদার ডেমিয়ান ক্যারাসের মতো একজন শক্ত সমর্থ মানুষ এভাবে হতবিহ্বল হয়ে পড়লে? সন্ধ্যায় ধীর পায়ে হেঁটে ফিরে এলেন বাড়িতে। বাড়িতে ঢুকতেই ফোন বেজে উঠল। রিসিভার তুলতেই,
ফাদার ডেমিয়ান, ডিটেকটিভ কিন্ডারম্যান ফোন করেছিলেন। তিনি বলছেন আমার বন্ধু বাদ দেনিস পড়ে গিয়ে অ্যাক্সিডেন্টলি মারা যাননি, তাকে মেরে ফেলা হয়েছে। আমার মনে হয় তিনি কিছু আন্দাজ করছেন। আমার শুরু থেকে মনে হচ্ছিল খুনটা খুনটা রেগান করেছে। আজ আমি নিশ্চিত ওরা আমার মেয়েদেরকে ধরে নিয়ে যাবে। ফাদার, আপনি কিছু করুন প্লিজ। আমার অসুস্থ মেয়েটাকে যদি খুনে যায় ধরে নিয়ে যায়, আপনি কিছু একটা করুন ফাদার, প্লিজ কিছু করুন।
ফাদার ক্যারাস রিসিভার নামিয়ে রাখলেন। সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। একদিকে দিন দিন বেড়ে যাওয়া রেগানের অস্বাভাবিকতা, আরেকদিকে বার্কের খুনের রহস্য। এদিকে আজ কার্লের ওভাবে রেগানের ঘরের জানালার দিকে অস্বাভাবিকভাবে তাকিয়ে থাকাটাকেও ফাদার ক্যারাস ঠিক স্বাভাবিকভাবে নিতে পারছেন না। এমন কি হতে পারে না যে কোনো শয়তানের পূজারি রেগানকে দিয়ে এসব করাচ্ছে? যে বা যারা কালো জাদু চর্চা করে, কার্ল কি কোনোভাবে এসবের সাথে যুক্ত? ওই এলাকায় যে হোলি ট্রিনিটি আছে সেটার সাথে কি কার্লের কোনো যোগসূত্র আছে? কিন্তু কার্ল এমন কেন করবে? সে তো রেগানকে ছোট থেকে দেখাশোনা করছে, যথেষ্ট স্নেহ করে ওরা দুজন রেগানকে। তবে কেন এই সমস্ত ঘটনা ঘটছে রেগানের মতো একটা মিষ্টি নিষ্পাপ শিশুর সাথে? রেগানের আগের ছবিগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে ফাদার ডেমিয়ান, কিন্তু এতে করে ওর ওপর মায়া বাড়া ছাড়া আর কিছুই হয়নি। রেগানের জন্য কিছু একটা করতেই হবে, তাকে এবার সত্যি কিছু একটা করতে হবে। ফাদার ক্যারাস তখনই বেরিয়ে এলেন বাড়ি থেকে, জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের সাথে দেখা করে এক্সরসিজমের অনুমতি চাইতে হবে। ফাদার ডেমিয়ান ক্যারাস এখন একেবারে নিশ্চিত যে এটা রেগানের কোনো মানসিক সমস্যা না, হয় কোনো শয়তানের উপর ভর করেছে, অথবা শয়তানের কোনো পূজারি ওকে দিয়ে এসব করাচ্ছে। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের কাছ থেকে খুব সহজেই অনুমতি পাওয়া গেল। তারপর তিনি গেলেন বিশপের কাছে। বিশপ গভীর মনোযোগের সাথে কারাসের সব কথা শুনলেন। বিশপকে ফাদার কারাস বোঝাতে সক্ষম হলেন যে রেগানকে সুস্থ করবার জন্য এখনই এক্সোসিজমের সবচেয়ে ভালো পথ। কিন্তু বিশপ চাইলেন ফাদার ক্যারাস যেন কোনো অভিজ্ঞ লোক সাথে নেন। তিনি একজনের কথা বললেন, ফাদার মেরিন, যিনি এতদিন ইরাকে আর্কিওলজিস্ট হিসেবে কাজ করছিলেন, কিন্তু কোনো একটা অজানা কারণবশত তিনি ফিরে এসেছেন সব কিছু ছেড়ে, সব কাজ বন্ধ করে দিয়ে। তার মেরিল্যান্ডের উৎস্তকের ঠিকানায় অল্প কথায় বিস্তারিত জানিয়ে একটা টেলিগ্রাম করে দিল ফাদার ক্যারাস। পরদিন সকাল উৎস্তক সেমিনারে বৃদ্ধ ফাদার মেরিন মৃদু পায়ে হাঁটছিলেন বড় বড় গাছে, জায়গাতে ছায়াচ্ছন্ন। ফাদার মেরিন লক্ষ্য করলেন সেমিনারের এক ছাত্র তার দিকেই আসছে। ছাত্রটি টেলিগ্রামের একটা লাল খাম ফাদার মেরিনের হাতে দিল। ফাদার মেরিন মৃদু হেসে তাকে ধন্যবাদ জানালেন, কিন্তু টেলিগ্রামটা তিনি পড়লেন না, পকেটে রেখে আগের মতোই তিনি হাঁটতে থাকলেন। তিনি জানেন টেলিগ্রামে কি লেখা আছে। অনেকদিন ধরেই তিনি এর জন্য প্রতীক্ষায় ছিলেন। দেখা হবে, আবার দেখা হবে। ছোট্ট একটা পাখি গলা কাঁপিয়ে গান করছে।
ফাদার মেরিন গাঢ় ভালোবাসে নিয়ে পাখিটার দিকে তাকিয়ে থাকলেন অনেকক্ষণ। এদিকে গত রাত থেকে কাল বাড়ি ফেরেনি, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। ক্রিস এত সব দুশ্চিন্তা একসাথে না নিতে পেরে কালের দায়িত্ব ডিটেকটিভ উইলিয়ামকে দিয়ে দিয়েছে। এখন আমরা যেখানে ছিলাম গল্পে, অর্থাৎ সেখান থেকে চলে যাচ্ছে গল্পের একদম শেষ ভাগে।
মিসেস ম্যাকনিল? মিসেস ম্যাকনিল, আমি ফাদার মেরিন।
আমি বুঝতেই পারিনি যে আপনি এত তাড়াতাড়ি চলে আসবেন। আমি ভেবেছিলাম আপনি হয়তো পরশু নাগাদ আসবেন। আমি খুবই দুঃখিত ফাদার, আমার জন্য আপনাকে সব কাজ ফেলে ছুটে আসতে হয়েছে।
এসব ভাববেন না মিসেস ম্যাকনিল, ধরে নিন আমি এই ডাকের জন্যই অপেক্ষা করছিলাম। ফাদার ডেমিয়ান কি এসেছেন?
আপনি কি রাতের খাবার?
আমাকে নিয়ে ভাববেন না, আমি কিছু জিনিসের নাম লিখে দিচ্ছি, এগুলো দয়া করে ফাদার ডেমিয়ানকে বলে আনিয়ে নিন।
কি লাগবে বলুন, আমি আনিয়ে নিচ্ছি।
দুটি প্রার্থনার বই আর হলি ওয়াটার।
কিছুই নেবেন না, চা কিংবা কফি?
কিছু লাগবে না মিসেস ম্যাকনিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মেয়ে কোথায়?
ঘরে উপরে।
ও কি জেগে আছে?
হ্যাঁ, এখনো জেগে আছে। ঘুমের সর্বোচ্চ ডোজে আর কাজ হচ্ছে না।
ভালো, জেগে থাকাই ভালো। মনে মনে প্রার্থনা করুন আজ রাতের মধ্যেই যেন আপনাদের সমস্যা মিটে যায়। তার আগে বলুন আপনার মেয়ের পুরো নাম কি?
রেগান টেরেসা ম্যাকনিল।
বাহ, চমৎকার নাম।
তাহলে এসেছি শেষ পর্যন্ত।
একবার যখন জিতেছি তখন আর হারার কোনো প্রশ্নই আসে না।
দেখো চেষ্টা করে, আমাকে দেখো চেষ্টা করে, আমাকে শেষ করতে হবে। ইঞ্জিগন কুট্টিটাকে আগে শেষ করতে হবে। এর আগে যেভাবে আমাকে শেষ করেছে মনে আছে তার? আগের বারের ওই কচি কুকিটাকে বাঁচাতে পারিসনি তুই, এবারও পারবি না।
দেখা যাক, এবার তাহলে বলো রেগানের মধ্যে এখন কে কে আছে?
শুধু আমি আছি। আমার যখন যাকে প্রয়োজন পড়ছে তখন তাকে নিয়ে আসছি। হাজার হাজার অতৃপ্ত আত্মাকে আমি এখন রিগানের মধ্যে নিয়ে আসতে পারি। এতগুলো শয়তানকে তুই একসাথে থামাতে পারবি?
শয়তান তো একটাই, সেটা হলে তুমি। তোমাকে শেষ করলেই বাকি সব এমনি এমনি শেষ হয়ে যাবে, এর আগের বার যেমন শেষ হয়েছে। আমি বেশ কিছুদিন আগেই টের পেয়েছিলাম যে তুমি আবার ফিরে আসবে। তোমার সাথে তাই লড়াই করার জন্য প্রস্তুত আমি। ইরাকে শয়তান পাজুজুর মূর্তিটা যখন খুঁজে পাই তখনই আমি সব টের পেয়েছিলাম। এবার বলো রেগানের মধ্যে কিভাবে এলে তাই বলো।
আমার মূর্তিটা যখন উদ্ধার হলো তখন আমি আবার তোমার জন্ম লাভ করি। আর এই এলাকার হলি ট্রিনিটিতে তখন চলছে শয়তানের উপাসনা, আর এদিকে রেগান তার ওয়াইজা বোর্ড নিয়ে প্ল্যান পেতে চেষ্টা করছিল। এর থেকে বড় আর কোন সুযোগ থাকা লাগে নাকি ফিরে আসার? প্রথমে ওর বন্ধু হবে অন্যকে বলি, তারপর কি হয়েছে না হয়েছে তারপরে তোমার তুমি জেনে গেছো নিশ্চয়।
জেনেছি, এখন তুমি তোমার নিজের শেষ দেখার জন্য প্রস্তুত হও।
এবার তুই মরবে, আমি বলছি তুই মরবে, আমি বলছি তুই মরবে, আর এই মেয়েটাকেও মেরে ফেলবে। তুই দেখিস
প্রার্থনা করছেন শান্ত সমাহিত ভঙ্গি। কারাস দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবলেন কি করে মানুষ এত গভীর ভাবে ঈশ্বরের সান্নিধ্য পায়, কোথেকে আসে এত সমর্পণ। ফাদার খারাস অবাক হয়ে ফাদার মেরিনের দিকে তাকিয়ে থাকলেন। এই দুর্বল বৃদ্ধ লোকটার মধ্যে কি এক প্রচন্ড ক্ষমতা লুকিয়ে আছে স্পষ্ট অনুভব করা যায় সেটা। ফাদার মেরিন প্রার্থনা শেষ করে উঠে পড়লেন। দুই ফাদার দুজনের দিকে তাকিয়ে স্মিত হাসলেন।
আপনি বুঝি ফাদার ডেমিয়ান খারাস?
জি ফাদার, আপনার সাথে পরিচিত হতে পেরে খুবই ভালো লাগছে
আমার। আমি যেসব জিনিস আনতে বলেছিলাম সেগুলো?
জি ফাদার, সবই এনেছি। একটা সোয়েটারও এনেছি আপনার জন্য, মেয়েটার ঘর অসম্ভব ঠান্ডা।
ভালো করেছেন, ধন্যবাদ। আপনি কি প্রস্তুত? সব নিয়মকানুন জানেন তো?
জি ফাদার জানি।
আপনাকে একটা কথা জানিয়ে রাখি, বিষয়টা খুব জরুরি। শয়তানের কথার কোনো উত্তর দেবেন না। মনে রাখবেন শয়তান মিথ্যাবাদী, কিন্তু তার সমস্ত মিথ্যাই সত্য দিয়ে ঢাকা, কাজেই বোঝা যাবে না যে সে সত্যি বলছে না মিথ্যা বলছে। সে চেষ্টা করবে আমাদেরকে মানসিকভাবে পঙ্গু করে দিতে। খুব সাবধান থাকবেন। আপনি কি আমাকে কিছু জিজ্ঞেস করতে চান?
না ফাদার, তবে রেগানের ইতিহাস সম্পর্কে কিছু যদি জানার থাকে আপনার।
আমি জানি, আমি সব জানি, এমনকি এটাও বুঝতে পারি শয়তান কোন কথাটা সত্যি বলছে আর কোন কথাটা মিথ্যা। কাজেই আমাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই, আপনি নিজেকে সামলিয়ে চলুন, আমরা শুরু করি।
নিখোঁজ হবার ঠিক এক রাত পর কার্লকে পাওয়া গেল শহরের রিমান্ড সেলে। কার্ল আসলে নিখোঁজ হয়নি,
তাকে এখানে আটকে রাখা হয়েছিল। যে ব্যক্তি কার্লের পিছু নিয়েছিল সে আর কেউ নন, ডিটেকটিভ উইলিয়াম কিন্ডারম্যান। দুজন এখন সামনাসামনি মুখোমুখি।
কার্ল, আপনি আগে বলেছিলেন এপ্রিলের 28 তারিখ রাতে মিস্টার ডেনিংসের মৃত্যুর সময় আপনি মুভি দেখছিলেন ক্রেস্ট সিনেমা হলে, রাইট? ওকে, তা কখন সিনেমা হলে ঢুকলেন জানো?
6টার সময়।
ছবিটা কি শেষ পর্যন্ত দেখেছেন? ছবি শেষ হবার সঙ্গে সঙ্গে কি হল ছেড়ে বেরিয়েছিলেন?
হ্যাঁ।
আগে বের হননি তো? মনে করে দেখুন।
না, পুরো ছবিটাই দেখেছি।
কখন বাড়ি ফেরেন?
9:30।
আর আপনি বলছেন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ছবিটি দেখেছেন, রাইট?
হ্যাঁ, আমি তো বললাম।
তাহলে আপনার নিশ্চয়ই মনে আছে যে ছবি শেষ হবার মিনিট 10 আগে একটা লোক বেশ হইচই করেছে মাথা পেয়ে, মনে আছে নিশ্চয়ই?
জি আছে।
রাইট, গার্ল, ও রাতে সিনেমা হলে কোনো গন্ডগোল হয়নি। আমি আপনাকে ঘটনাটা বানিয়ে বললাম, এবার বলুন আপনার কিছু বলার আছে?
জি না।
কিন্তু আমার আরো কিছু জানার আছে কারণ আপনি রাতে কোথায় ছিলেন?
আপনি কি আমাকে অ্যারেস্ট করতে চান? চাইলে করতে পারেন, কিন্তু আমার আর কিছুই বলুন।
আপনাকে বলতে হবে একটা মানুষ মারা গেছে আর একটা ছোট বাচ্চা ভয়ঙ্কর রকমের বিপদে আছে, তার দোহাই আপনি খুলে বলুন। শহরের ওই নোংরা এলাকায় আপনি প্রায় যান, কেন যান? আপনি কি বুঝতে পারছেন আপনি সব খুলে না বললে আমাদেরকে রেগানকে অ্যারেস্ট করতে হবে?
স্যার, রেগানকে অ্যারেস্ট করবেন না প্লিজ। আমি বলছি, সব বলছি, আমি ওই এলাকায় যাই কারণ আমার মেয়ে ওখানে থাকে। সে আমার কথার অবাধ্য হয়ে দেহ ব্যবসায় নেমেছে। আমার স্ত্রী ওর মুখ দেখতে চায় না, কিন্তু আমি পারি না, তাই মাঝে মাঝে গিয়ে ওকে কিছু টাকা দিয়ে আসি লুকিয়ে। সেদিনও গিয়েছিলাম, কিন্তু কে জানতো যে আপনি আমাকে ভুল বুঝবেন। এছাড়া রেগানকেও আমি আমার নিজের মেয়ের মতনই ভালোবাসি, ওরে অবস্থা আমি সহ্য করতে পারছি না। ঈশ্বর আপনার মঙ্গল করবেন স্যার, কিন্তু আপনি প্লিজ রেগানকে ধরে নিয়ে যাবেন, ওর কোনো দোষ নেই। ওর মধ্যে যে শয়তান ভর করেছে সেই ওকে দিয়ে এসব করাচ্ছে। আপনি প্লিজ ওকে অ্যারেস্ট করবেন না, আপনি আমাকে অ্যারেস্ট করেন, ফাঁসিতে ঝোলান, আমার কিছু যাবে আসবে না। কিন্তু আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, রেগানকে ছেড়ে দিন। ঈশ্বর আপনার মঙ্গল করবেন, ঈশ্বর সত্যিই আপনার মঙ্গল করবেন।
ডিটেকটিভ উইলিয়াম কি সিদ্ধান্ত নিলেন কিছু বোঝা গেল না। নিঃশব্দে বেরিয়ে এসে ক্রিসদের বাড়ির সামনে পাঞ্চারি করতে থাকলেন। আর তখন ফাদার মেরিন আর ফাদার কারাস প্রস্তুত সেই ভয়ঙ্কর শয়তানের সাথে লড়ার জন্য। কি হতে যাচ্ছে কেউ জানে না। রেগানকে কি বাঁচাতে পারবে ফাদার মেরিন? এর আগে একবার সে এই শয়তানকে ধ্বংস করেছিল, কিন্তু যেই মেয়েটার উপর শয়তানটা ভর করেছিল তাকে বাঁচানো যায়নি। এবার কি পারবে ফাদার মেরিন রেগানকে বাঁচাতে, নাকি ফলাফল একই হবে? দরজা খুলে ফাদাররা দেখলেন এক বিভৎস দৃশ্য। রেগান লক লক একটা জিপ বের করে শুয়ে আছে, ঘন কালো রঙের একটা জিপ মুখ থেকে অনেকখানি বেরিয়ে আছে, চোখ দুটো জল জল করছে। ভারী গম্ভীর গলায় রেগান বলল,
হে পরম ঈশ্বর, হে পরম করুণাময় ঈশ্বর, বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাদেবী প্রভু, আমরা তোমার করুণা ভিক্ষা করছি। তুমি তোমার অসীম শক্তির মহিমায় পবিত্র করো আমাদের। হে গুরু নামা ঈশ্বর, তুমি পবিত্র করো এই শিশুটিকে। রেগান টেরেসা ম্যাকনিল আজ আমাদের আদিম শত্রুর ছায়াতলে আবদ্ধ। হে প্রভু, হে প্রভু, তাদের কাছ প্রার্থনার বই খুলে আপনিও পড়া শুরু করুন।
হে পরম করুণাময় ঈশ্বর, বিশ্বব্রহ্মাণ্ডের মহাজ্ঞানী প্রভু, আমরা তোমার করুণা ভিক্ষা করছি। তুমি তোমার অসীম শক্তির মহিমায় পবিত্র করো আমাদের। হে করুণাময় ঈশ্বর, তুমি পবিত্র করো এই শিশুটিকে। রেগান টেরেসা ম্যাকনিল আজ আমাদের আদিম শত্রুর ছায়াতলে আবদ্ধ। হে প্রভু, হে প্রভু,
হে প্রভু, রক্ষা করো তোমার সন্তানদের যারা শত্রুর মুখোমুখি অবস্থায় আশ্রয় ভিক্ষা করে তোমার কাছে। তোমার পবিত্র মঙ্গলময় হস্ত তুমি প্রসারিত করো। হে পরম করুণাময় ঈশ্বর, বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজ্ঞানী প্রভু, আমরা তোমার করুণা ভিক্ষা করছি। তুমি তোমার অসীম শক্তির মহিমায় পবিত্র করো আমাদের। হে করুণাময় ঈশ্বর, তুমি পবিত্র করো এই শিশুটিকে। রেগান টেরেসা ম্যাকনিল আজ আমাদের আদিম শত্রুর ছায়াতলে আবদ্ধ। হে প্রভু,
শরীরে রক্ত কি মিষ্টি, তুমি দেবী, দেবী, দেবী বাবা, বাবা তুই এসেছিস, দেবী, দেবী, দেবী।
আপনি ওদের কথায় কান দিলেন না, আপনি প্রার্থনায় মনোযোগ দিন, আমার সাথে বলুন। হে প্রভু, রক্ষা করো তোমার সন্তানদের যারা শত্রুর মুখোমুখি অবস্থায় আশ্রয় ভিক্ষা করে তোমার কাছে। তোমার পবিত্র মঙ্গলময় হস্ত তুমি প্রসারিত করো। হে পরম করুণাময় ঈশ্বর, বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজ্ঞানী প্রভু, আমরা তোমার করুণা ভিক্ষা করছি। তুমি তোমার অসীম শক্তির মহিমায় পবিত্র করো আমাদের। হে করুণাময় ঈশ্বর, তুমি পবিত্র করো এই শিশুটিকে। রেগান টেরেসা ম্যাকনিল আজ আমাদের আদিম শত্রুর ছায়াতলে আবদ্ধ। হে প্রভু, হে ঈশ্বর,
তুমি তোমার অসীম শক্তির মহিমায় পবিত্র করো আমাদের। হে করুণাময় ঈশ্বর, তুমি পবিত্র করো এই শিশুটিকে। আমাদের আধীন শত্রু ছায়া করে আবদ্ধ।
প্রস্তাবনায় অংশ নিন, আমার সাথে বলুন, শত্রুর ওপর তোমার জয় হোক, শত্রুর ওপর তোমার জয় হোক। আপনি ভুল করছেন, আপনাকে শয়তান নিজের আয়ত্তে নিয়ে নিচ্ছে, সে আপনাকে বশ করার চেষ্টা করছে। আমার সাথে বলুন, হে প্রভু, রক্ষা করো তোমার সন্তানদের যারা শত্রুর মুখোমুখি অবস্থায় আশ্রয় ভিক্ষা করে তোমার কাছে। তোমার পবিত্র মঙ্গলময় হস্ত তুমি প্রসারিত করো। হে পরম করুণাময় ঈশ্বর, বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজ্ঞানী প্রভু, আমরা তোমার করুণা ভিক্ষা করছি। তুমি তোমার অসীম শক্তি মহিমায় পবিত্র করো আমাদের। হে পরম করুণাময় ঈশ্বর, তুমি পবিত্র করো এই শিশুটিকে।
নারী পরীক্ষা করে
ফাদার, ফাদার যে কোনো মুহূর্তে কাটিয়ে কেন ছবি কেনে
এই অবস্থার জন্য তোরা দায়ী, বুঝলি?
কথা
বলবেন না প্লিজ, আমার সাথে যোগ দিন, বলুন
হে প্রভু, রক্ষা করো তোমার সন্তানদের যারা শত্রুর বুকুর কি অবস্থায় আশ্রয় ভিক্ষা করে তোমার কাছে। তোমার পবিত্র মঙ্গলময় হস্ত তুমি প্রসারিত করো। হে পরম করুণাময় ঈশ্বর, বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজ্ঞানী প্রভু, আমরা তোমার করুণা ভিক্ষা করছি। তুমি তোমার অসীম শক্তির মহিমায় পবিত্র করো আমাদের। হে করুণাময় ঈশ্বর, তুমি পবিত্র করো এই শিশুটিকে। এখান থেকে ম্যাকলিন আজ আমাদের আদিম শত্রুর ছায়াতলে আবদ্ধ। হে প্রভু, হে ঈশ্বর, শুনবেন না, শুনবেন না ওর কথা।
কেন করলি তিনি, এমন কেন করলি তিনি, আমাদের কেন কাপড়ে রেখে গেলি বাবা?
কি জানো
মামি,
মা
কি করেনি বাবার সাথে, কেন এরকম করলি বাবা?
মা
এখন আমার কোনো দাদা নেই।
ওর কথা শুনবেন না, শুনবেন না ওর কথা।
পরম করুণা মহায়,
এবার তোর পালা, এবার তোর পালা। আগে বলতো, তোকে আগে শেষ করবো নাকি রেগানকে?
আমি তোমার কাছে আমার নিজেকে সমর্পিত করছি। এসো এসো এসো।
এই তো এতক্ষণে ব্যথা লাইনে এসেছে, বল তুইও আমার পূজা করবি?
হ্যাঁ হ্যাঁ করবো, করবো তো, করবো তো। তবে হে প্রভু, রক্ষা করো তোমার সন্তানদের, রক্ষা করো যারা শত্রুর মুখোমুখি অবস্থায় আশ্রয় ভিক্ষা করছে তোমার কাছে। তোমার পবিত্র মঙ্গলময় হস্ত তুমি প্রসারিত করো। হে পরম করুণাময় ঈশ্বর, বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজ্ঞানী প্রভু, আমরা তোমার করুণা ভিক্ষা করছি। তুমি তোমার অসীম শক্তির মহিমায় পবিত্র করো আমাদের। হে করুণাময় ঈশ্বর, তুমি পবিত্র করো এই শিশুটিকে। রেগান টেরেসা ম্যাকলিন আজ আমাদের আদিম শত্রুর ছায়াতলে আবদ্ধ। হে প্রভু, শত্রুর উপর তোমার জয় হোক, শত্রুর উপর তোমার জয় হোক। আমার প্রার্থনা গ্রহণ করো প্রভু, নরকের শয়তানের হাত থেকে রক্ষা করো এই শিশুটিকে।
শরীরে অনেক কষ্ট মা, কিন্তু অনেকদিন পর মনে হচ্ছে আমার অনেক শান্তি, অনেক শান্তি মা। আগামী সাদা কারাস ওর আগে কোন
ফাদার মেরিন আর ফাদার কারাসের মৃত্যুর 6 সপ্তাহ পর ডিটেকটিভ কিন্ডারম্যান তার রিপোর্ট পেশ করল। এতদিন পর্যন্ত বোঝা যায়নি যে আসলে সে কি করতে চাচ্ছে। সে চাইলেই রেগানকে অ্যারেস্ট করাতে পারত, কিন্তু তার রিপোর্টে বাগ ডেনিংসের মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে পা ফসকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে, যেটি একটি শোচনীয় দুর্ঘটনা। কিন্তু আসলে রেগানের মতো বাস করা শয়তানটাই বাড়ছে জানালা দিয়ে নিচে ছুড়ে ফেলে দেয়। আর রিপোর্টে ফাদার মেরিনের মৃত্যুটাও খুব অস্বাভাবিক, এই বয়সে এক্সোরসিজমের মতো মানসিক চাপ না নিতে পেরে হাতে তাকে মৃত্যু। আর ফাদার ডেমিয়ান কারাস ফাদার মেরিনের মৃত্যু দেখে মানসিক ভারসাম্য হারিয়ে জানালা দিয়ে নিচে পড়ে আত্মহত্যা করে। এই দুটি মৃত্যু ডিটেকটিভ কিন্ডারম্যান নিজ চোখে ক্রিসের বাড়ির সামনে দাঁড়িয়ে দেখেছে। কিভাবে ফাদার মেরিন মারা গেলেন, কিভাবে ফাদার ক্লারাস নিজের মধ্যে রেগানের ভেতরে থাকা শয়তানটাকে সম্মোহিত করে নিল, তারপর জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করলো শুধুমাত্র শয়তানটাকে শেষ করবার জন্য। দুইজন অসাধারণ মানুষ যদি একটি শিশুকে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দিতে পারে, তবে ডিটেকটিভ কিন্ডারম্যানও সেই শিশুটিকে এত শয়তানের কার্যকলাপের শাস্তির দণ্ডে দণ্ডিত করতে পারে না। এটা ফাদারদের সাথে এবং রেগানের সাথে অন্যায় করা হবে। এদিকে ক্রিস তার বাড়িতে বিক্রি করে দিয়েছে, সে ফিরে যাচ্ছে তার স্বামীর কাছে। হাওয়ার্ড নিতে এসেছে ওদেরকে। ওদের হাসি খুশি মুখ দেখে এখন বিশ্বাসই হয় না কি প্রচন্ড দুঃস্বপ্নের দিন কাটিয়েছে তারা। আশা করা যায় সামনের দিনগুলো ওরা অনেক ভালোভাবেই কাটাবে, আর কোনো শয়তানের ছায়া হয়তো পড়বে না ওদের জীবনে।
শুনছেন কুয়াশার সাথে আছি আমি আরজি শারমিন। আর শেষ হয়ে গেল আজকের আয়োজন। তার আগে একটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে যে আজকের কুয়াশার কুয়াশার টিম, আমাদের কুয়াশার টিম একটাই, যাই হোক আজকের কুয়াশার টিমে মানে অর্থাৎ এই এই পর্বে যারা কাজ করেছে তাদের নাম এখন বলে দেব। সেটা হচ্ছে এক্সারসাইজের মূল রাইটার বা লেখক কিন্তু হচ্ছে একজন আমেরিকান রাইটার উইলিয়াম পিটার ব্ল্যাটি, আর এটা নাট্যরূপ দিয়েছেন শেখ গুপ্তা বিচারি এবং অভিনয়াংশ পরিচালনা করেছেন তিনি এবং খুব অসাধারণ অভিনয় করেছেন আজকে কুয়াশায় তিনি। আর সাউন্ডে ছিলেন যে অসাধারণ সাউন্ড, যার কথা অনেকে আমাকে লিখে পাঠিয়েছেন SMS এ, ছিলেন যথারীতি আমাদের সাউন্ড এডিটর খালিদ। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন, রেগানের চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, ক্রিসের চরিত্রে কুমকুম, ফাদার ডেমিয়ান কারাসের চরিত্রে অরণ্য শান্ত, ফাদার মেরিনের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু, উইলিয়াম কিন্ডারম্যান অর্থাৎ প্রাইভেট ডিটেকটিভের ভূমিকায় অভিনয় করেছেন প্রস্ত, এবং কার্লের ভূমিকায় লোবান। আরও যারা কুয়াশার সঙ্গে ছিলেন, যারা আমাকে অনেকভাবে সাহায্য করেছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, পুরো টিমকে জানাচ্ছি আমার ভালোবাসা। আর দীর্ঘ সময় ধরে আপনারা শুনছিলেন দ্য এক্সরসিস্ট, যেটা শুনবার জন্য আপনারা প্রচুর রিকোয়েস্ট পাঠিয়েছিলেন আমাকে SMS এর মাধ্যমে, ফেসবুকের ফ্যান পেজে, যার মাধ্যমে আমরা আজকে স্মরণ করতে পেরেছি প্রত্যয়কে। আর আবারও জানিয়ে দিচ্ছি সেই খবরটা যে আজ থেকে শুরু হচ্ছে আপনাদের সবার পছন্দ কুয়াশাতে আপনার লেখা পাঠানোর সুযোগ। আপনাদের পাঠানোর গল্প থেকে নির্বাচিত হবে সেরা তিনটি গল্প, যা কিনা পরবর্তীতে প্রচারিত হবে কুয়াশাতে। আর তার সঙ্গে থাকছে আকর্ষণীয় পুরস্কার এবং কুয়াশায় অভিনয় করবার সুযোগ। বিস্তারিত জানতে, জানাতে আর গল্প পাঠাবার ঠিকানা হচ্ছে kuasha89.2@gmail.com, kuasha89.2@gmail.com। সবাইকে আগামী সপ্তাহে ঠিক একই সময় কুয়াশায় থাকবার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শারমিন। শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.